ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন সোমবার রাত, এখানে ওয়াশিংটনে সোমবার বেলা 11টা। অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিপদ, এগুলো অনেক আগে থেকে বলে আসছিলাম, সেটা আরো ভয়াবহ আকারে সেটা যে ঘটবে তার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি তেলবাহী জাহাজ ডুবির পর।
আমির খসরুর রিপোর্টে যেমনটি কিনা প্রফেসর আনু মোহাম্মদের মন্তব্য শুনলেন, রয়েছে সেলিম হোসেনের বিশেষ প্রতিবেদন।
বিশ্বব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাস বিস্তারে কেউ কেউ মুসলমান সম্প্রদায়ের প্রতি অঙ্গুলি নির্দেশ করলেও মানবতার জন্য দৃষ্টান্তমূলক সেবা প্রদান করে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ওম্যান সহ বহু মানুষের প্রশংসা অর্জন করলেন মুসলমান সম্প্রদায়ের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ফার্স্ট।
থাকছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
নোবেল পুরস্কার নিয়ে দেশের সপ্তম নোবেলজয়ী কৈলাস সত্যার্থী দেশে ফিরে প্রথম সাংবাদিক বৈঠকে জানালেন শিশুশ্রম বিরোধী বিল পাস করাতে তিনি চান।
তবে সবকিছুর আগে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আমি শতরূপা বড়ুয়া। অস্ট্রেলিয়ার পুলিশ বলছে প্রায় 16 ঘন্টা পর অস্ট্রেলিয়ার সিডনির জিম্মি সংকটের ইতি ঘটল, ঘটনায় মারা গেছে 2 জন। এ বিষয়ে বিস্তারিত বিবরণ এখনও আসছে। এর আগে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে সিডনির বর্তমান জিম্মি সংকটের জন্য যাকে সন্দেহ করা হচ্ছে সে একজন ইরানি অভিবাসী, যার নাম মানহারন মোনিস। পুলিশ বিশ্বাস করে মোনিসই সেই ব্যক্তি যে সোমবার সকাল থেকে সিডনির ক্যাফেতে অজ্ঞাত সংখ্যক মানুষকে জিম্মি করে রেখেছিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন সিডনির মূল বাণিজ্যিক এলাকায় অবস্থিত লিন চকলেট ক্যাফের এই ঘটনার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। মানহারন মোনিস নাম পরিবর্তনের আগে মান্থেগি বুজার্দি হিসেবে পরিচিত ছিল। আফগানিস্তানে নিহত অস্ট্রেলিয়ান সেনাদের পরিবারের উদ্দেশ্যে চিঠি লিখে সে সবার নজরে পড়ে। সেই চিঠিতে সে সেনাদের ভূমিকার সমালোচনা করে। আগে সোমবারে জিম্মিদের ক্যাফেতে জানালার সামনে হাত তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানালা দিয়ে একটি কালো পতাকাও দেখা যায়। সেই পতাকার সঙ্গে ইসলামিক স্টেটের পতাকার সাদৃশ্য রয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে রোমে বৈঠক হবার কথা। ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কের বর্তমান অবস্থা নিরূপণের লক্ষ্যে মিস্টার কেরি যে সফর শুরু করেছেন এটি তারই প্রথম ধাপ। ওদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জাতিসংঘে একটি প্রস্তাব পাশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওই প্রস্তাব মোতাবেক আগামী 2 বছরের মধ্যে ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল ত্যাগ করবে। এ সপ্তাহে জর্ডন কর্তৃক একটি খসড়া প্রস্তাব জাতিসংঘে পেশ হবার কথা। নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর মিস্টার কেরির প্যারিস সফরের সম্ভাবনা আছে। সেখানে তিনি ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন। মঙ্গলবার লন্ডনে তিনি ফিলিস্তিনি আলোচক সাইব এরকাত এবং আরব লীগের প্রধান নাবিল এল আরাবির সঙ্গে দেখা করবেন। পররাষ্ট্র দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন মিস্টার কেরির লক্ষ্য সবার মতামত জানা এবং একটি ঐকমত্যের দিকে অগ্রসর হওয়া এবং সেই সঙ্গে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথও খোলা রাখা। বাংলাদেশে সুন্দরবনের তেল নিঃসরণ ঘটনার সর্বশেষ পরিস্থিতির বিবরণ দিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
বিশিষ্ট বিশেষজ্ঞগণ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এবং তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি আলাদা আলাদাভাবে সুন্দরবনের ভেতর দিয়ে নৌপথ চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছে। টিআইবি সোমবার এক বিবৃতিতে বিশিষ্ট বিশেষজ্ঞগণ এক গোলটেবিলে এবং তেল গ্যাস জাতীয় কমিটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই দাবি জানিয়েছে। টিআইবি তেল অপসারণে আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণের পরামর্শ দিয়েছে। তেল গ্যাস কমিটির সংবাদ সম্মেলনে ক্ষতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং সুন্দরবন পার্শ্ববর্তী রামপাল এলাকায় কোনো কয়লা বিদ্যুৎ কেন্দ্রে স্থাপন না করার দাবিতে 22 ডিসেম্বর বিশ্বব্যাপী বিক্ষোভ দিবস ঘোষণা করেছে। ওই সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেন,
কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিপদ, এগুলো অনেক আগে থেকে বলে আসছিলাম, সেটা আরো ভয়াবহ আকারে সেটা যে ঘটবে তার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি তেলবাহী জাহাজ ডুবির পর।
প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে তেল অপসারণ এবং ক্ষতি রোধে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এদিকে সুন্দরবন রক্ষায় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে তলব করেছে। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
আদালত অবমাননার অভিযোগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে তলব করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাদেরকে আগামী 5ই জানুয়ারি হাজির হতে বলা হয়েছে। পাশাপাশি প্রধান বিচারপতি বেছে নেওয়া শীর্ষক উপসম্পাদকীয় নিবন্ধের জন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি করা হয়েছে। সোমবার সকালের প্রথম আলোতে প্রকাশিত মিজানুর রহমান খানের নিবন্ধ আদালতে নজরে আনেন ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ। নিবন্ধের লেখক মিজানুর রহমান খান বলেন, এই লেখায় আদালত অবমাননার তো কোনো ইঙ্গিত বা আলামত নেই।
এই নিবন্ধের কোন অংশের জন্য কারণ দর্শাতে বলা হয়েছে, এটা কি কোন একটা নির্দিষ্ট অংশ না গোটা নিবন্ধের জন্য, সে বিষয়টি আমি কোর্টের কাছ থেকে সমন পাওয়ার পরে বুঝতে পারবো।
আদালতে এ পর্যায়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের বক্তব্য জানতে চান। মাহমুদুল ইসলাম বলেন, আদালতের এখতিয়ার কখনো চ্যালেঞ্জ করা যায় না। অ্যাটর্নি জেনারেল মাহবুবুল আলম নিবন্ধের কিছু অংশ আদালতে উপস্থাপন করে বলেন, তার এই লেখা আদালত অবমাননা কর, আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করে এভাবে কেউ কোনো লেখা অতীতে কখনো লেখেননি। শুনানি শেষে আদালত উল্লেখিত আদেশ দেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বিদায়ী সাক্ষাৎকারে মিলিত হলেন বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদের সঙ্গে। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাতে ঢাকা ওয়াশিংটন বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। সোমবার বিকেলে বঙ্গভবনে সাক্ষাৎ হয়। প্রেসিডেন্টের প্রেস সচিব ইহসানুল করিম জানান, মজিনা বাংলাদেশের অনেক এলাকা ঘুরেছেন। বাংলাদেশের প্রত্যন্ত জনপদে বসবাসকারী লোকদের সঙ্গে তিনি মিশেছেন। এখানে দায়িত্ব পালনের বিভিন্ন প্রসঙ্গ প্রেসিডেন্টের কাছে তুলে ধরে বাংলাদেশের মানুষের ভূয়সী প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার যে সম্পর্ক রয়েছে তাকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করে গেছেন মার্কিন রাষ্ট্রদূত। মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় তার পূর্ণমেয়াদী দায়িত্ব পালনের জন্য ড্যান মজিনাকে আন্তরিক ধন্যবাদ জানান প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ। একই সঙ্গে তিনি আশা করেন পরবর্তী জীবনেও বিদায়ী মার্কিন দূত বাংলাদেশকে স্মরণে রাখবেন। জবাবে ড্যান মজিনা প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, ঢাকায় তাকে স্বাগত জানানো এবং দায়িত্ব পালনকালে বিভিন্নমুখী সহযোগিতার জন্য। চমৎকার বাংলাদেশে কাজ করার নানা স্মৃতি বাকি জীবনে স্মরণে রাখবেন বলেও জানান মার্কিন দূত। ঢাকায় 3 বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে 21শে ডিসেম্বর নিজ দেশে ফিরে যাচ্ছেন মজিনা। নয়া রাষ্ট্রদূত স্টিফেন বার্নিকার ঢাকায় আসবেন আগামী জানুয়ারির শেষ সপ্তাহে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
হংকং এর পুলিশ সোমবার শহরের রাস্তার শেষ প্রতিবন্ধক সরিয়ে নিল। গত 10 সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভকারীরা শহরের নানা স্থানে রাস্তায় প্রতিবন্ধক তৈরি করে রেখেছিল। পুলিশ বিক্ষোভকারীদের বলেছে তারা যাতে তাৎক্ষণিকভাবে কজওয়ে বের প্রতিবন্ধক সরিয়ে নেয়। বিক্ষোভকারীদের নেতাদের একটি ছোট দল আমরা ফিরে আসব স্লোগান দিতে থাকে। সেই সঙ্গে তারা হংকং এর প্রধান নির্বাহী লিউং চুং ইং এর পদত্যাগের দাবি জানায়। বৃহস্পতিবার পুলিশ অ্যাডমিরাল্টি জেলার একটি বড় বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। তারা কয়েকজন আন্দোলনকারী ছাত্রনেতা এবং গণতন্ত্রপন্থী সাংসদকে গ্রেফতার করে। ভারতের সপ্তম নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী দেশে ফিরে তার প্রথম সাংবাদিক সম্মেলনে বলেছেন শিশুশ্রম বিরোধী বিলটি তিনি পাশ করাতে চান। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
দেশের সমস্ত সাংসদ ও রাজনৈতিক নেতাদের কাছে তার আবেদন, দীর্ঘদিন ধরে আটকে থাকা শিশুশ্রম বিরোধী বিলটি পাশ করাতে সচেষ্ট হন। তা না হলে ইতিহাস তাদের ক্ষমা করবে না, ভারতের শিশুরা তাদের ক্ষমা করবে না। নোবেল শান্তি পুরস্কার নিয়ে দেশের সপ্তম নোবেলজয়ী কৈলাস সত্যার্থী দেশে ফিরে তার প্রথম সাংবাদিক বৈঠকে এমনই অভিমত ব্যক্ত করলেন। তার সাংবাদিক বৈঠকে বারবারই উঠে আসে গান্ধীজির কথা, তার আদর্শের কথা। কৈলাস সত্যার্থী জানান, অসলোয় মঞ্চে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের আগে প্রতিটি মুহূর্তে তিনি অনুভব করছিলেন গান্ধীজিকে। সেই সঙ্গে তিনি বলেন, তার পুরস্কার মূল্যের কানাকড়িও তার নিজের নয়, এমনকি তার স্বেচ্ছাসেবী সংস্থাতেও যাবে না, সবটাই খরচ করা হবে দেশের তথা সারা বিশ্বের শিশুদের জন্য। শিশুদের আইনি অধিকার এনে দিতে তার লড়াই জারি থাকবে বলেও তিনি জানিয়েছেন। যেমন এই মুহূর্তে শিশুশ্রম বিরোধী বিলটি আইনে পরিণত হওয়া যে খুবই জরুরি, সে কথাও তিনি আবারও মনে করিয়ে দেন। পরমাশিস খোস্টায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের কাশ্মীরে নির্বাচনী প্রচারে বিজেপি ওই রাজ্যের বিশেষ ক্ষমতাভিত্তিক সাংবিধানিক 370 ধারার অবলুপ্তি নিয়ে নিশ্চুপ। বিজেপির এই নিশ্চুপ হয়ে থাকার কথা জানিয়ে এই রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
জম্মু কাশ্মীর রাজ্য ভারতবর্ষে অন্তর্ভুক্তির সময় থেকেই ভারতীয় সংবিধানে 370 নম্বর ধারাটি যুক্ত করা হয় ওই রাজ্যকে বাড়তি কিছু স্বশাসন দেওয়ার জন্য। সংযুক্তির আগে তেমনই শর্ত ছিল কাশ্মীরের, তাই বরাবরই দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অতিরিক্ত স্বশাসন ভোগ করে আসছে কাশ্মীর। কিন্তু বিজেপি নেতৃত্ব মনে করেন স্বতন্ত্র সাংবিধানিক অবস্থা রয়ে গেছে বলেই কাশ্মীর বাকি দেশের সঙ্গে একাত্ম হতে পারে। তাই বিজেপির বহু ঘোষিত অবস্থান হল এই ধারার অবলুপ্তি দরকার। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও অন্যান্য দলের নেতারাও কিন্তু মনে করেন 370 ধারা তুলে দেওয়ার চেষ্টা করলে কাশ্মীরিরা মেনে নেবেন না, বাকি ভারতের সঙ্গে একাত্মতার বদলে বরং বাড়বে বিচ্ছিন্নতাবাদী ঝোঁক। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচার চলছে, কিন্তু 370 ধারা অবলুপ্তির দাবি নিয়ে বিজেপি একেবারে চুপ। নেতারা বড়জোর বলছেন বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। সন্ত্রাস, যুদ্ধবিগ্রহ, রোগব্যাধি, পরিবেশ বিপর্যয় এবং দারিদ্র্য সহ মানবতা বিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বানের মধ্যে দিয়ে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ফার্স্টের যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের 10ম বর্ষপূর্তি অনুষ্ঠান। সংগঠনের নির্বাহী পরিচালক মুনুম নাইম এবং ক্যালিফোর্নিয়ার কংগ্রেস ওমান জ্যাকি স্পিয়ার্স সহ এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সাহায্যকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকর্মী সেলিম হুসেন এবং তিনি এই রিপোর্টটি ফাইল করেছেন।
বিশ্বব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাস বিস্তারে কেউ কেউ মুসলমান সম্প্রদায়ের প্রতি অঙ্গুলি নির্দেশ করলেও মানবতার জন্য দৃষ্টান্তমূলক সেবা প্রদান করে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ওম্যান সহ বহু মানুষের প্রশংসা অর্জন করলেন মুসলমান সম্প্রদায়ের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ফার্স্ট। সম্প্রতি হিউম্যান ফার্স্টের 33,000 ব্যাগ রক্তদান কর্মসূচির উদাহরণ তুলে ধরে ক্যালিফোর্নিয়ার কংগ্রেস ওম্যান জ্যাকি স্পিয়ার্স বললেন, মানবতার সেবায় সকল ক্ষেত্রেই হিউম্যান ফার্স্ট ভালো কাজ করছে। তিনি বলছিলেন, রক্তদান, চক্ষুদান, খাদ্য বিতরণ, দারিদ্র নিরসনের যে কোনো উদ্যোগেই মুসলমান সম্প্রদায়ের মধ্যে হতে হিউম্যান ফার্স্টের কাজ সকলের জন্য দৃষ্টান্ত স্বরূপ। তিনি বললেন, গত 2 দশক ধরে বিশ্ব ভয়াবহ অবস্থা প্রত্যক্ষ করছে। সন্ত্রাস, যুদ্ধ, দারিদ্র, সংক্রামক ব্যাধি, সাম্প্রদায়িক সংঘাত, জলবায়ু এবং পরিবেশ বিপর্যয়, ধর্মীয় জঙ্গিবাদ, খাদ্য নিরাপত্তা ইত্যাদিতে পর্যদুস্ত আজ মানব সম্প্রদায়। তবে একটা বিষয় পরিষ্কার যে এই সব দুর্যোগ মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ রয়েছি। তিনি বললেন, হিউম্যান ফার্স্ট এই দুর্যোগ মোকাবেলায় সর্বদাই এগিয়ে এসেছে। তিনি বলেন, মানবতার কল্যাণে নেয়া সকল কাজেই আমরা আপনাদের সঙ্গে থাকব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিজির রাষ্ট্রদূত উইনস্টন টমসন। তিনি বলেন, কয়েক বছর আগে ফিজিতে ভয়াবহ এক দুর্যোগে এগিয়ে আসে হিউম্যান ফার্স্ট। বিশ্বব্যাপী মানব কল্যাণে তাদের কাজের প্রশংসা করেন তিনি। তিনি বলছিলেন, এটি এমন একটি সংগঠন যার প্রয়োজন হবে সারা বিশ্বে ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলায়, কারণ জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বনভূমি উজাড় হচ্ছে, বহু দেশই ভবিষ্যতে সমুদ্রে তলিয়ে যেতে পারে। হিউম্যানিটি ফার্স্টের ন্যায় সংগঠনই হবে তখন সেই সব মানুষদের একমাত্র ভরসা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লাইবেরিয়ার রাষ্ট্রদূত জেরমাইল সুলতানে, সিয়েরা লিওনের মিনিস্টার কাউন্সিলর আয়েশা সালা এবং সংগঠনের নির্বাহী পরিচালক মুনুম নাইম। নাইম হিউম্যানিটি ফার্স্টের কর্মকাণ্ড ব্যাখ্যা করেন।
Volunteer based worldwide disaster relief and human development organization. It established in 41 countries across the globe. The areas that nowadays we're focusing on, one is the fighting the Ebola situation in Sierra Leone and Liberia.
এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, বিশ্বব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করেন তারা। বিশ্বের 41টি দেশে কার্যালয় রয়েছে এবং সারা বিশ্বে তারা মানবতার কল্যাণে কাজ করে থাকেন। যুক্তরাষ্ট্রের সংগঠনের 10 বছর পূর্তি উপলক্ষের অনুষ্ঠানে তিনি বলেন, মূল কাজ হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেয়া। 5টি মূল লক্ষ্যে কাজ করেন তারা: মানব উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, পানি সরবরাহ, দারিদ্র নিরসন, স্বাস্থ্য এবং শিক্ষার মান উন্নয়ন। বাংলাদেশে তারা কাজ করেন কিনা এমন প্রশ্নে নাঈম বললেন,
in Bangladesh the last the typhoon that came in we not only responded to with the medical help and with the
তিনি বললেন বাংলাদেশে গত টাইফুনে আমরা শুধু স্বাস্থ্য সেবা এবং খাদ্য বিতরণই নয় আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছি ক্ষতিগ্রস্তদেরকে বাড়ি বানিয়ে দিয়েছি বাংলাদেশে দারিদ্র নিরসন এবং মানুষের অবস্থা পরিবর্তনে কি করা উচিত এমন প্রশ্নে তার পরামর্শ সুশাসন এবং সরকার কর্তৃক জনগণের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করা
ইট হ্যাজ টু বি সিনসিয়ার এফোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট সো সিনসিয়ার এফোর্ট ইজ টু বি জাস্ট এন্ড টু বি ফেয়ার নাম্বার ওয়ান উইথ দ্য পিপল এন্ড দেন হ্যাভ দ্য ভিশন এডুকেট ইওর পিপল ইউ নো
তিনি বলেন সরকারের পক্ষ থেকে জনগণের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং মানুষকে শিক্ষিত করতে হবে যেন তারা দারিদ্র নিরসনে ভূমিকা রাখতে পারে অনুষ্ঠানে যোগ দেন ধর্ম বর্ণ জাতিভেদে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ
শ্রোতা বন্ধুরা মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন আমাদের কলিং শো অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062
আর এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বাংলাদেশে সুন্দরবনে তেল নিঃসরণ এবং পরিবেশ দূষণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রশ্ন করবেন জিজ্ঞাসা উপস্থাপন করবেন আমন্ত্রণ রইল বিজ্ঞান পর্ব আজকের WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে কয়েকটি ইবোলা টিকে নিয়ে গবেষণা হচ্ছে যা আগামী বছরের গোড়ার দিকে পশ্চিম আফ্রিকার দেশগুলো যেখানে ইবোলা মহামারী দেখা দেয় সেখানে ব্যবহার করা যেতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে আরও কিছু জীবন রক্ষাকারী ওষুধের নিয়ে গবেষণা চলছে এখন ভয়েস অফ আমেরিকার লিসা শ্লাইন জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর কার্যালয় থেকে রিপোর্ট পাঠিয়েছেন তারই বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন শগুফতা নাসরিন কুইন
পশ্চিম আফ্রিকার কিছু এলাকায় ইবোলা মহামারী ব্যাপকভাবে দেখা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে বর্তমান বিশ্বে সবচেয়ে জরুরি সমস্যা হচ্ছে কিন্তু এই রোগ প্রতিরোধ করার বা চিকিৎসার জন্য কোনো টিকা বা ওষুধ নেই যারা এই রোগে সংক্রামিত হয় তাদের 50% মারা যায় এই জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে ইবোলা মোকাবেলায় পরীক্ষামূলক ওষুধ ও টিকা ব্যবহার নীতিগতভাবে গ্রহণযোগ্য কয়েকটি সম্ভাব্য টিকার নিরাপত্তা মূল্যায়ন করার জন্য কাজ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপমহাপরিচালক মারি পলে কেনি বলেছেন নিরাপত্তা পরীক্ষার ফলাফল জানা যাবে এবছরের শেষ নাগাদ এবং সবকিছু ঠিকঠাক থাকলে দুটি টিকা হয়তো জানুয়ারি মাসের গোড়ার দিকে গিনি সিয়েরা লিওন এবং লাইবেরিয়ায় ব্যবহার করা হতে পারে
This will not be mass vaccination campaign let's be clear about that because of the quantity of vaccine which will be available it doesn't make this possible but we will discuss next week with experts what would be the best
এটি ব্যাপক টিকা প্রদান অভিযান নয় এ বিষয়ে আমাদের সুস্পষ্ট করে দেওয়া উচিত কারণ যে পরিমাণে টিকা পাওয়া যাবে তাতে তা সম্ভব নয় কিন্তু এই টিকা প্রথমে কাদের দেওয়া হবে সে বিষয়ে আমরা আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে কথা বলব তারা জেনে শুনেই ওই টিকা নেবেন কোন টিকারই লাইসেন্স থাকবে না এটা জরুরি ব্যবহারের একটা অংশ এবং বিশেষজ্ঞদের সঙ্গে সে বিষয়ে আলোচনা হয়েছে ডক্টর কেনি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন চিকিৎসা কর্মী এবং রোগীদের সঙ্গে যারা সরাসরি কাজ করেন তাদেরকে টিকা দেওয়ার ব্যাপারে বিবেচনা করা হচ্ছে ডক্টর কেনি বলেন ইবোলা রোগী যারা সুস্থ হয়েছেন তাদের নিরাপদ রক্ত অথবা প্লাজমা ট্রান্সফিউশনস ব্যবহারের বিষয়ে আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে তিনি বলেন যথেষ্ট মানুষের এই থেরাপির মাধ্যমে চিকিৎসা হয়নি তাই এখনও জানা যায়নি এই ব্যবস্থা কার্যকর কিনা তিনি বলেন তবে কিছু তথ্য প্রমাণ আছে যাতে মনে হয় এই চিকিৎসার কারণে তারা প্রাণে বেঁচেছেন
But there is a lot of enthusiasm indeed because this is something which is available on site this is something where the African population don't have to wait for anybody else
এই বিষয়ে অনেক উৎসাহ রয়েছে কারণ সেই স্থানে এটা পাওয়া যায় আফ্রিকান জনগোষ্ঠীর অপেক্ষা করতে হবে না অন্য কেউ তা তৈরি করে দেবে সেজন্য এ কারণেই এত উৎসাহ ডক্টর কেনে বলেন স্বেচ্ছাসেবী রক্তদানকারীদের রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে তাদের রক্ত ইবোলা ভাইরাস মুক্ত কিনা এ ধরনের পরীক্ষা নিয়মিত ব্যবহার করা হয়ে থাকে
ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন
সম্পাদকীয় শুনবেন এখন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
লিঙ্গভিত্তিক নিপীড়ন বিশ্বের অন্যতম ব্যাপ্তিশীল মানবাধিকার লঙ্ঘন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী 35% মহিলা তাদের জীবদ্দশায় হয় তাদের নিকটজনের নিপীড়ন অথবা সঙ্গী নন এমন কারুর যৌন নিপীড়নের শিকার হয়েছেন। 13 কোটিরও বেশি মেয়ে এবং মহিলা অঙ্গচ্ছেদনের শিকার হয়েছেন। মহিলাদের উপর পৈশাচিক নিপীড়নের বহু দৃষ্টান্ত পাওয়া যায়। দৈহিক অত্যাচার সহ তারা যৌনতা, মনস্তাত্ত্বিক নিপীড়ন, মেয়ে শিশুদের বধ করা, নারী পাচার, জোরপূর্বক শ্রম, তথাকথিত গৌরবময় হত্যা, সনাতনী অল্পবয়সী জোরপূর্বক বিবাহ এবং গোপনাঙ্গের অঙ্গচ্ছেদনের শিকার হয়েছেন। সে কারণে জাতিসংঘ মহিলাদের উপর নিপীড়নের বিরুদ্ধে 16 দিন ধরে বার্ষিক কর্মসূচি গ্রহণ করেছিল। আন্তর্জাতিক দিবস থেকে শুরু করে 25 নভেম্বর এন ভায়োলেন্স এগেনস্ট উইমেন উদযাপিত হয়েছে, যা 10ই ডিসেম্বর হিউম্যান রাইটস দিবসে সমাপ্ত হয়, যার মাধ্যমে বিশ্বব্যাপী মহিলা এবং মেয়েরা কতটা যন্ত্রণার শিকার হন তার উপর আলোকপাত করা হয়েছে। এছাড়াও এর মাধ্যমে মহিলা, পুরুষ, ছেলে, মেয়ে সবাইকেই বেশিরভাগ সমাজে লিঙ্গের বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবর্তনের জন্য লড়তে উৎসাহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বহু দূতাবাস সহ সারা বিশ্বের সক্রিয়বাদী এবং সচেতন নাগরিকবৃন্দ লিঙ্গের সমতা, মহিলা ও মেয়েদের অধিকারকে সমন্বিত রাখবার প্রয়াসে মিছিল, ম্যারাথন এবং অন্যান্য উপযোগী কর্মসূচির আয়োজন করেছিলেন। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন লিখিত এক বিবৃতিতে বলেন, মহিলাদের উপর নিপীড়ন অত্যাচার দারিদ্র্যের জন্ম দেয়, যা ক্ষতিকারক, যা শান্তির প্রতি হুমকি স্বরূপ। তবে সবচাইতে শোচনীয় যে তা সব ধরনের মানবতার প্রতি আঘাত স্বরূপ। সারা বিশ্বের এই মহিলাভিত্তিক সহিংসতা এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হতে হবে। আজ সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে আমরা আন্তর্জাতিক সমাজের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।
সম্পাদকীয় শুনলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে। আর এখন আপনাদের চিঠি, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন, আমাদের জবাব। আজকে আপনাদের প্রশ্নের জবাব দেবার জন্য স্টুডিওতে রয়েছেন রোকেয়া হায়দার।
ধন্যবাদ। আজকে মিতালি রাশুর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই অনাথ বন্ধু লিখেছেন কেশবপুর যশোর থেকে, আমি তার ইমেল পড়ছি, যে ডলফিন নিয়ে যে আপনারা একটি প্রতিবেদন পাঠিয়েছেন, সুন্দরবন এলাকায় যে তেলের ট্যাঙ্কার ডুবে গেছে সেই তেলের প্রভাবে হুমকির মুখে সমস্ত জলজ বন্য প্রাণী মারা যাচ্ছে, সেই খবর অত্যন্ত দুঃখজনক। তাছাড়া বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সাক্ষাৎকার শুনে কিছু জানতে পারলাম, তো ভালো লেগেছে আপনার অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান, সেজন্য ধন্যবাদ। আপনি ক্যালেন্ডার চেয়ে পাঠিয়েছেন, পাঠাবার ব্যবস্থা করব। এরপরের চিঠি ডাক মারফত এসেছে ওয়াজেদ দেবদূত, প্রেসিডেন্ট লাভ ফোর্ট লিসনার্স ক্লাব, আলমদি পাকুন্দিয়া, কিশোরগঞ্জ থেকে লিখেছেন। আপনি লিখছেন যে আপনি অনেক দিন থেকেই আমাদের ভোরবেলা এবং রাতের অধিবেশন শুনতেন এবং এখন আর ভোরবেলার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন না, আবার শর্টওয়েভ সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে, সেজন্য আপনি দুঃখিত, ভাই আমরাও দুঃখিত, এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আমাদের কিছুই করার নেই। আর আপনি আপনাদের ক্লাবের পক্ষ থেকে ভিওএ পরিবারের প্রতি জোর দাবি জানিয়েছেন, বুঝতে পারছি, যে ভোরবেলার অধিবেশন আবার শুনতে চান। যাই হোক, আমরা চেষ্টা করব, জানি না কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবেন, আর ক্যালেন্ডার, হ্যাঁ ক্যালেন্ডার পাঠাবার ব্যবস্থা করব। ইমেলে ক্যালেন্ডার পাঠানোর অনুরোধ পাঠিয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান, নুরুজ্জামান ইসলাম, তিনি লিখেছেন 5 গ্রাম কালাই জয়পুরহাট বাংলাদেশ থেকে। আপনি মোবাইল ফোন নম্বরও পাঠিয়েছিলেন, বেশ, আমরা পরে আপনার সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করব। চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বড়দিন এবং আসুন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইমেল পাঠিয়েছেন মিজান রহমান, তিনি শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে ইমেল পাঠিয়েছেন। আমাদের অনুষ্ঠান আপনার ভালো লাগে জানিয়েছেন, ধন্যবাদ ভাই, আর ক্যালেন্ডার পাঠাবার কথা বলেছেন, অবশ্যই পাঠানোর ব্যবস্থা করব। এরপরের চিঠি হুমায়ুন রেজা, ঝিকরগাছা যশোর থেকে লিখছেন, আপনিও টেলিফোন নাম্বারটা পাঠিয়েছেন, আগে চোখে পড়েনি, আর হাতে করে তাড়াহুড়ো করে চিঠিগুলো নিয়ে এলাম। যারা টেলিফোন নাম্বার পাঠাচ্ছেন অবশ্যই আপনাদের টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করব, আমরা কথা দিলাম। আর টেলিফোন নাম্বার পাঠানোর জন্য ধন্যবাদ। আর বুধবার আমাদের যে হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে যদি আপনারা সরাসরি প্রশ্ন করতে চান বা আগে থেকে আপনাদের প্রশ্ন আমরা রেকর্ড করে নিতে পারি, তাহলেও আমাদের কাছে টেলিফোন নাম্বার পাঠাবেন। তো টেলিফোন নাম্বার পাঠানোর জন্য ধন্যবাদ। সোহাগ ব্যাপারী, আপনি প্রায়ই আমাদের ইমেল পাঠান আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের পক্ষ থেকে। আপনি বাড্ডাবাজার লাঙ্গলকোট কুমিল্লা থেকে লেখেন, আপনার চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ। এর পরের চিঠি লিখেছেন মোহাম্মদ খালেক, অফিস সহকারী হরিণাকুণ্ডু ঝিনাইদহ থেকে। আপনি লিখছেন যে আপনি নিয়মিত অনুষ্ঠান শুনছেন, আজ বেশ কয়েক বছর হয়ে গেল তবে একবারও ক্যালেন্ডার পাননি। আমরা দুঃখিত, এবার ক্যালেন্ডার পাঠাবার ব্যবস্থা করব। তো শ্রোতাদের সবাইকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে মিতালির আসর এখানেই শেষ করছি।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
প্রায় 16 ঘণ্টা পর অস্ট্রেলিয়ার সিডনির জিম্মি সংকটের ইতি ঘটল। পুলিশ ক্যাফেতে ঝড়ের বেগে ঢুকে পড়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়, কয়েকজনকে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা যায়। এর আগে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে সিডনির বর্তমান জিম্মি সংকটের জন্য যাকে সন্দেহ করা হচ্ছে সে একজন ইরানি অভিবাসী, যার নাম মানহারন মনিস। পুলিশ বিশ্বাস করে মনিসই সেই ব্যক্তি যে সোমবার সকাল থেকে সিডনির ক্যাফেতে অজ্ঞাত সংখ্যক মানুষকে জিম্মি করে রেখেছিল। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে রোমে বৈঠক হওয়ার কথা। ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কের বর্তমান অবস্থা নিরূপণের লক্ষ্যে মিস্টার কেরি যে সফর শুরু করেছেন এটি তারই প্রথম ধাপ। ওদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জাতিসংঘে একটি প্রস্তাব পাশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওই প্রস্তাব মোতাবেক আগামী দুবছরের মধ্যে ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল ত্যাগ করবে। এ সপ্তাহে জর্ডান কর্তৃক একটি খসড়া প্রস্তাব জাতিসংঘে পেশ হওয়ার কথা। মিস্টার নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর মিস্টার কেরির প্যারিস সফরের পরিকল্পনা আছে। সেখানে তিনি ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন। মঙ্গলবার লন্ডনে তিনি ফিলিস্তিনি আলোচক সায়েব এরকাত এবং আরব লীগের প্রধান নাবিল এলারাবির সঙ্গে দেখা করবেন। হংকংয়ের পুলিশ সোমবার শহরের রাস্তার শেষ প্রতিবন্ধক সরিয়ে নিল। গত 10 সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভকারীরা শহরের নানা স্থানে রাস্তায় প্রতিবন্ধক তৈরি করে রেখেছিল। বৃহস্পতিবার পুলিশ অ্যাডমিরাল্টি জেলার একটি বড় বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। তারা কয়েকজন আন্দোলনকারী ছাত্রনেতা এবং গণতন্ত্রপন্থী সাংসদকেও গ্রেফতার করে। আল কায়দা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের সক্রিয় কর্মীরা বলছে তারা উত্তর পশ্চিম সিরিয়ার একটি সামরিক ঘাঁটির দখল নিয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে সোমবার জুন্দ আল আকসা নামের একটি জঙ্গিবাদী দল নুসরা ফ্রন্টকে ইদলিব প্রদেশের ওয়াদি দেইব ঘাঁটির দখল নিতে সাহায্য করেছে। মালয়েশিয়ায় পাচারকালে 5 শতাধিক দুর্লভ প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে ঢাকা বিমানবন্দর থেকে, জানাচ্ছেন আমির খসরু।
চোরাচালানের মাধ্যমে দুর্লভ এবং বিলুপ্ত প্রায় বন্য অথবা জলজ প্রাণী পাচারের ঘটনা আবার ধরা পড়েছে। সোমবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া পাচারকালে 510টি দুর্লভ কালো চিত্রা প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগের অপরাধ দমন ইউনিট। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এসব কচ্ছপ কার বা কাদের তা অনুসন্ধান করা হচ্ছে। কচ্ছপগুলো আবার বনে ফেরত পাঠানো হবে। বিমানবন্দর সহ বিভিন্ন পথে এসব দুর্লভ এবং বিলুপ্ত প্রায় প্রাণী এবং এর চামড়া পাচার বাংলাদেশে প্রায় নিয়মিতই ঘটে থাকে, আর এক্ষেত্রে বিমানবন্দরগুলোকে ব্যবহার করা হয়। যদিও সোনা চোরাচালানের জন্য বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো এখন রীতিমতো বিখ্যাত। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বেলজিয়ামের ট্রেড ইউনিয়নগুলো দেশব্যাপী শ্রমিক পেশাজীবীদের দিনব্যাপী হরতালে অংশগ্রহণের ডাক দিয়েছে। সরকারের কঠোর কৃচ্ছ্রসাধন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাদের এই হরতাল। রোববার দিনের শেষে বিমানবন্দর এবং রেল স্টেশনগুলোতে এই হরতাল শুরু হয়। ব্রাসেলসে বিমানবন্দরের এক মুখপাত্র বলেছেন 600 ফ্লাইট বাতিল করা হয়েছে, এর ফলে 50,000 যাত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন মাইকেল দুবেন্সকি, স্টুডিও প্রযোজকের ভূমিকায় ছিলেন জোলরেস ডেভিস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.